ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটনে এখন দুপুর 12টা, বাংলাদেশে রাত 10টা, আর ভারতে রাত 9:30। আমি রোকেয়া হায়দার শ্রোতাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। শ্রোতা বন্ধুরা, আগে জানিয়ে রাখি, বিশ্বব্যাপী এবং বাংলাদেশ ভারতে করোনা ভাইরাসের সংকটজনক পরিস্থিতির কারণে আমরা ফেসবুক লাইভ আপনাদের দেখাতে পাচ্ছি না, সেজন্য আমরা দুঃখিত। তবে আপনারা বেতার তরঙ্গে নিয়মিতই আমাদের অনুষ্ঠান শুনছেন, ফেসবুকেও শুনতে পাচ্ছেন, টুইটারেও শুনতে পাচ্ছেন, সোশ্যাল মিডিয়াতে আপনারা শুনতে পাচ্ছেন আমাদের পুরো এক ঘন্টার অনুষ্ঠান। আসুন তাহলে শুরু করা যাক, প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটনের বিশ্ব সংবাদে পড়ছি আনিসা আহমেদ ম্যারিল্যান্ড থেকে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস করোনা ভাইরাস মোকাবিলায় আফ্রিকার সঙ্গে আন্তর্জাতিক একাত্মতার আহ্বান জানিয়েছেন এবং বলছেন যে সেখানকার স্বাস্থ্য পরিচর্যা ব্যবস্থা ও খাদ্য সরবরাহ শক্তিশালী করতে এবং আর্থিক সংকট এড়ানোর জন্য আন্তর্জাতিকভাবে ব্যবস্থা নেয়ার প্রয়োজন রয়েছে। গুতেরেস আজ বলেন যে সেখানে কোয়ারেন্টিন এবং সীমান্ত বন্ধ করার ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য, আর এই ভাইরাস যাতে না ছড়ায় সেজন্য আঞ্চলিক সহযোগিতার উপর নির্ভর করার জন্য তিনি আফ্রিকার দেশগুলো এবং আফ্রিকান ইউনিয়নের প্রশংসা করছেন। তবে তিনি বলেন এই মহামারী আফ্রিকার উন্নয়নকে হুমকির মুখে ফেলেছে, এর ফলে সেখানে দীর্ঘদিন ধরে চলে আসা বৈষম্য বৃদ্ধি পাবে, বাড়বে ক্ষুধা, পুষ্টিহীনতা এবং কমবে রোগ প্রতিরোধের ক্ষমতা। এরই মধ্যে আফ্রিকার পণ্য ও পর্যটনের চাহিদা কমছে এবং বৈদেশিক মুদ্রাও কমে আসছে। তিনি বলেন সেখানে একটি বাণিজ্যিক অঞ্চল গড়ে তোলা পিছিয়ে পড়েছে এবং লক্ষ লক্ষ লোক চরম দারিদ্র্যের সম্মুখীন হতে পারে। শিক্ষার সহায়তায় এবং চাকরি রক্ষার জন্য আন্তর্জাতিক সহযোগিতা প্রচেষ্টার আহ্বান জানানো ছাড়াও গুতেরেস আফ্রিকার দেশগুলোকে এই রোগের টিকা এবং ওষুধ পাওয়া গেলে তা যাতে সকলের স্বার্থের মধ্যে থাকে সেদিকে নজর দিতেও বলেছেন। আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র বলছে যে কোভিড-19 সেখানে 2,800 বেশি লোক মারা গেছেন। আফ্রিকায় সবচেয়ে বেশি সংখ্যক লোক যেসব দেশে সংক্রমিত হয়েছেন সেগুলো হচ্ছে দক্ষিণ আফ্রিকা, মিশর, আলজেরিয়া, মরক্কো ও নাইজেরিয়া। ঈদ উল ফিতরের সময় মিশর ঘরে থাকার আদেশ জারি করেছে এবং বলছে যে 30 মে থেকে সেখানে বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক হবে। চীন তার কথায় কোভিড-19 রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রকে তীব্র ভর্ৎসনা করেছে। অস্ট্রেলিয়া করোনা ভাইরাসের উৎপত্তির বিষয়ে নিরপেক্ষ তদন্ত এবং এর ফলাফল প্রকাশের আহ্বান জানিয়েছে সবার আগে, এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বব্যাপী এই মহামারীর জন্য চীনকে দোষারোপ করেছেন। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ম্যারি স্পেইন বিশ্ব স্বাস্থ্য বিষয়ক গতকাল পাস হওয়া প্রস্তাবের প্রশংসা করেন, যেখানে করোনা ভাইরাস মহামারী সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিভাবে সাড়া দিয়েছে তার একটি সামগ্রিক এবং স্বাধীন মূল্যায়নের দাবি জানানো হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার অন্যান্য সদস্য বিশ্ব স্বাস্থ্য সমাবেশের কাছে এই প্রস্তাবটি পেশ করেন। পেন এটিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বিজয় বলে বর্ণনা করেছেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী জাও লিজিয়ান বলেন যে অস্ট্রেলিয়া যদি আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক ঐক্যমত্যে ফিরে আসে তাহলে চীন এই তদন্তকে স্বাগত জানাবে। তিনি বলেন যে বেইজিং সবসময় এই মহামারীর একটি সামগ্রিক পর্যালোচনাকে সমর্থন করেছে, তবে তা বিশ্ব স্বাস্থ্য কেন্দ্রের নেতৃত্বে হতে হবে এবং নিরপেক্ষ ও পেশাগত মানে পরিচালিত হতে হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিরপেক্ষ নয়। তিনি এই আন্তর্জাতিক সংস্থাকে এই বলে অভিযুক্ত করেছেন যে সংস্থাটি চীনকে আড়াল করছে, যে চীন তার কথায় এই বিশ্ব স্বাস্থ্য সংকটের জন্য দায়ী। গতকালই ট্রাম্প হুমকি দেন যে তিনি স্থায়ীভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়ন বন্ধ করে দেবেন। এরই মধ্যে তিনি এর অর্থায়ন সাময়িকভাবে বন্ধ রেখেছেন। গতকাল চীন ট্রাম্পকে এই বলে অভিযুক্ত করে যে তিনি নোংরা অপপ্রচার চালাচ্ছেন এবং যুক্তরাষ্ট্র তার আন্তর্জাতিক দায়িত্ব অবজ্ঞা করছে। করোনা ভাইরাস বিষয়ক মূল্যায়নের কোন তারিখ এখনো নির্দিষ্ট করা হয়নি, তবে চীন বলছে যে এই মহামারী শেষ হওয়ার পর অধিকাংশ বিশেষজ্ঞই বলেছেন যে টিকা আবিষ্কারের পরেও এই মহামারী শিগগিরই শেষ হবে না। জনস হপকিন্স ইউনিভার্সিটির হিসেবে অনুযায়ী বিশ্বজুড়ে 49 লক্ষেরও বেশি লোক এতে সংক্রমিত হয়েছে এবং মারা গেছে 3,23,000-এরও বেশি মানুষ। চীনের জিলিয়ান প্রদেশে নতুন করে এই রোগের সংক্রমণ ঘটছে। ব্রাজিল, পেরু এবং মেক্সিকোতেও রোগের বিস্তার ঘটেছে। ইউরোপে এর সংক্রমণ থেমে গেছে এবং যুক্তরাষ্ট্রে তা কমে এসছে, তবে আফ্রিকায় নতুন সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবলতম ঘূর্ণিঝড় আমফান আজ রাতে যে কোনো সময় বাংলাদেশের উপকূল অঞ্চলে আঘাত আনতে পারে, যার গতি হতে পারে ঘন্টায় 200 থেকে 220 কিলোমিটার এবং যার ফলে 10 থেকে 15 ফুট উঁচু জলোচ্ছ্বাস হতে পারে। আসন্ন এই সম্ভাব্য দুর্যোগ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু।
ঘূর্ণিঝড় আমপান আঘাত এনেছে বাংলাদেশের উপকূলে। প্রচন্ড বেগে ঝড় হাওয়া বইছে, গাছপালা ঘরবাড়ি ভাঙছে বলে জানিয়েছেন উপকূলের বাসিন্দারা। তারা বলছেন রাতের প্রথম ভাগেই আমপান বাংলাদেশের উপকূল অতিক্রম করবে। ঘূর্ণিঝড় আমপানের কারণে উপকূলের মনুষ্য বসতিপূর্ণ বড় এবং মাঝারি আকারের 30 থেকে 35টি দ্বীপ, যাকে স্থানীয়ভাবে চর বলা হয়, তা পানির নিচে তলিয়ে গেছে। উপকূলেরও বিশাল এলাকা এখন পানির নিচে। সময় গড়ানোর সাথে সাথে এর আরও অবনতি হবে বলে জানিয়েছেন স্থানীয়রা। এ সম্পর্কে উপকূলীয় জেলা পিরোজপুর থেকে সাংবাদিক নাসিম আলী জানিয়েছেন, ঝড় আঘাত এনেছে, সাগর ক্রমশ আরো উত্তাল হচ্ছে।
সাগর উত্তাল, ঝড় শুরু হয়ে গেছে, ঝড়ের গতিবেগ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। বিভিন্ন দ্বীপগুলো ডুবে যাচ্ছে, পানি উঠে নিম্নাঞ্চল তলিয়ে গেছে, যেমন হাতিয়ার নিজাম দ্বীপ, মনপুরা, ভোলার চর, কুকরিমুকরি চর, পাতিলা, কুয়াকাটার গঙ্গামতি দ্বীপ, পশ্চিমে সুন্দরবনের মধ্যে লাগোয়া সাতক্ষীরায় বেশ কয়েকটি দ্বীপ, এই সবগুলি জনবসতিপূর্ণ। সাইক্লোন শেল্টার এবং বিভিন্ন স্কুল কলেজ যেগুলো আছে সেখানেও মানুষ আশ্রয় নিয়েছে। করোনার কারণে এক ধরনের ভিন্ন আবহাওয়া বিরাজ করছে, মানুষ সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে।
সাতক্ষীরা সহ সুন্দরবনের পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন সাতক্ষীরা থেকে সাংবাদিক মনিরুল ইসলাম মিনি। তিনি বলছেন ঝড়ের ব্যাপক তাণ্ডব তারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে দেশের 13,500 ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে 20 লাখের মতো মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে। সব ধরনের প্রস্তুতিও রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের ত্রাণ বিষয়ক প্রতিমন্ত্রী এনামুল হক।
আমাদের আশ্রয় কেন্দ্রের সংখ্যা 13,241 এবং আমরা আশা করছি অনুমানিক 20 লক্ষ আশ্রয়।
ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষের মধ্যে সাহায্য সহায়তা পাওয়া নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
এখানে আমরা আশ্রয় নিয়েছি, আমরা ভালোই আছি,
বিদায় ঘর বাড়ি ফেলায় দিয়ে যাবে। সন্ধ্যাবেলায় এই আমরা সেন্টারে আছি, আমাদের সাথে কেউ খাবার দাবার দিতে আসে না, আমাদের সাথে দেখা করে দেয়।
আশ্রয় কেন্দ্রে আইসি, আমাকে
স্থানীয়রা জানিয়েছেন প্রাকৃতিক নিয়মেই বর্তমান সময়ে সাগরে উত্তাল অবস্থা বা ভরাকাটাল অবস্থা থাকার কথা। এর মধ্যে ঘূর্ণিঝড় আঘাতারায় জলোচ্ছ্বাসের মাত্রা এবং ক্ষতি কতটা হতে পারে তা এখনো স্পষ্ট নয়। ক্ষয়ক্ষতির হিসেবও এখনই করা সম্ভব নয় বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ওদিকে কলকাতা থেকে আমাদের সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী জানাচ্ছেন এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গের সুন্দরবনে আঘাত হানার পর ক্রমশই উত্তর ও উত্তর পূর্ব দিকে সরে যাবে। আবহাওয়া দপ্তর বলছে যে কলকাতা সহ আশপাশের শহরে এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।
প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় আমপান আজ বিকেল 4টে নাগাদ পশ্চিমবঙ্গের সাগর দ্বীপে ঢুকে স্থলভূমির ওপর আছড়ে পড়েছে। প্রায় 150 কিলোমিটার গতিতে আসা ঝড়ের আঘাতে সাগর দ্বীপের ও তার আশপাশের এলাকার, বিশেষ করে সুন্দরবনের যথেষ্ট ক্ষতি হয়েছে। বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বিশেষ করে শঙ্কিত বোধ করছেন, কারণ ঘূর্ণিঝড়ের থেকে বাঁচতে সুন্দরবনের বাঘেরা যদি লোকালয়ে চলে আসে তাহলে সেটা খুবই দুশ্চিন্তার কারণ হয়ে উঠবে। ভারতের সুন্দরবনে এই মুহূর্তে 96টি বাঘ আছে, তার মধ্যে 70টি আছে গহন অরণ্যে আর বাকি 26টি একটু বাইরের দিকে জঙ্গলে, সেগুলিরই লোকালয়ে ঢুকে পড়ার সম্ভাবনা বেশি। তাই ওখানে বনরক্ষীরা রাইফেল এবং ঘুমপাড়ানি গুলি নিয়ে সবসময় সতর্কভাবে পাহারা দিচ্ছেন। তবে আমপান এই রাজ্যের মাটি ছোঁয়ার আগে থেকেই কলকাতার ওপর দিয়ে প্রবল বেগে ঝড় এবং তুমুল বৃষ্টি হয়ে চলেছে। ওদিকে দীঘা ও পূর্ব মেদিনীপুরের উপকূল অঞ্চলে তীব্র জলোচ্ছ্বাস শুরু হয়েছে। একের পর এক গাছ ভেঙে পড়ছে, বড় বড় সাইনবোর্ড উপড়ে পড়ছে, প্রচুর গাছ ভেঙে পড়েছে কলকাতাতেও। এখন অবধি পাওয়া হিসেবে জানা গিয়েছে দক্ষিণ কলকাতায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত 17টি বড় গাছ ভেঙে পড়ার খবর পাওয়া গিয়েছে, তবে এখনও ক্ষয়ক্ষতির পুরো হিসেব পাওয়া যায়নি, কারণ এখনও এই ঝড়ের তাণ্ডব চলছে। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আজ সারা রাত ধরে তাণ্ডব চলবে এবং কখনও কখনও ঝড়ের গতি খুব বেশি রকমের বাড়তে পারে। আর সকাল থেকেই পুলিশ বারবার মাইকে ঘোষণা করে সাবধান করে দিয়েছে, পাড়ায় পাড়ায় পুলিশের গাড়ি এসে কাউকে বের হতে বারণ করে দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন নবান্নে বসে পুরো পরিস্থিতি তদারক করছেন। বিকেল 3:30 নাগাদ তিনি যেসব জায়গায় ঝড়ের তাণ্ডব বেশি হতে পারে বলে মনে হয়েছে সেই সব জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিতে নির্দেশ দিয়েছেন। এছাড়া কলকাতা বিমানবন্দর আগামীকাল বৃহস্পতিবার সকাল 5:00 পর্যন্ত বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। তার পরবর্তীকালে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে। আজ সকালে 10টি ছোট বিমান কলকাতা বিমানবন্দর থেকে সরিয়ে নেওয়া হয়েছে, কারণ সেগুলি ঝড়ের ধাক্কায় বড় বিমানের সঙ্গে ধাক্কা লাগতে পারতেও তাতে ক্ষতি হতো। রেল মন্ত্রক জানিয়েছে দিল্লি থেকে যে রাজধানী স্পেশাল আজ হাওড়া স্টেশনে এসে পৌঁছানোর কথা ছিল সেটি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওখান থেকে ছাড়াই হয়নি। তবে শ্রমিক স্পেশাল আপাতত চলবে, যদি অবস্থা খারাপ মনে হয় তাহলে যেখানে আছে সেখানেই সেগুলি দাঁড়িয়ে পড়বে বলে জানানো হয়েছে। ট্রেনগুলোকে আপাতত চালানো হচ্ছে, তবে খুব সতর্কতার সঙ্গে। কলকাতায় এই মুহূর্তে ঝড়ের গতিবেগ 100 কিলোমিটারের বেশি। পশ্চিমবঙ্গের 6টি জেলায় এটির অভিঘাত সবচেয়ে তীব্র হবে বলে আশঙ্কা করা হয়েছে, যার মধ্যে কলকাতা ছাড়াও আছে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা। আর ঝড়ের মধ্যে মুখ্যমন্ত্রী পুলিশকেও রাস্তায় বের হতে নিষেধ করেছেন। খুব আপৎকালীন ছাড়া অন্য কোনো বিভাগকে বাইরে থাকতে বারণ করা হয়েছে। কলকাতা এবং হাওড়ার সবকটি উড়ালপুল ঝড়ের আগে থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে ঝড়ে উড়ালপুল দিয়ে গাড়ি চলাচল করে নিজেদের বিপদ ডেকে আনতে না পারে। সব রকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া সত্ত্বেও ক্ষয়ক্ষতি কতটা কী হয়েছে সেটা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। অন্তত আগামীকাল সকালের আগে পুরো ছবিটা পাওয়া যাবে না, তবে এই মুহূর্তে যখন এই খবর আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি সেই সময় দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চল পুরো নিষ্প্রদীপ, কোথাও কোনো বিদ্যুৎ সংযোগ নেই এবং প্রচণ্ড ঝড়ের তাণ্ডব, সুতরাং প্রত্যেকেই খুব আশঙ্কায় রয়েছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আপনারা শুনছেন বিশ্ব সংবাদ, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা থেকে। ব্রাজিলে করোনা ভাইরাসে প্রতিদিনের মৃতের সংখ্যা আগেকার সব রেকর্ড ভঙ্গ করে গতকাল মঙ্গলবার 1179-তে পৌঁছেছে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন যে ব্রাজিল থেকে যুক্তরাষ্ট্রে আসার ব্যাপারে তিনি নিষেধাজ্ঞা জারি করবেন। মঙ্গলবারের আগে সেখানে সর্বোচ্চ মৃতের সংখ্যা ছিল 881 জন 12 মে তারিখে। সেখানকার স্বাস্থ্য মন্ত্রক জানাচ্ছে যে এই মহামারীতে ব্রাজিলে 17,971 জনের প্রাণহানি ঘটেছে। ব্রাজিল এখন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া থেকে পিছিয়ে আছে। মঙ্গলবার ব্রাজিলের রেকর্ড সংখ্যক লোক 17,408 জন নতুন করে সংক্রমিত হওয়ায় সেখানে এখন এই করোনা ভাইরাসে শনাক্ত মোট ব্যক্তির সংখ্যা হচ্ছে 271,628 জন। প্রেসিডেন্ট জায়ের বলসোনারো, যাকে ট্রাম্পের আদর্শিক মিত্র মনে করা হয়, তিনি যেভাবে এই সংক্রমণ মোকাবিলা করছিলেন তার জন্য ব্যাপকভাবে সমালোচিত হয়েছেন। যেমন তিনি মনে করেন চলাফেরার উপর নিষেধাজ্ঞা অর্থনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর। বলসোনারো বলছেন যে সে দেশের অস্থায়ী স্বাস্থ্যমন্ত্রী আজ নতুন নির্দেশিকা জারি করবেন যাতে করে করোনা ভাইরাস চিকিৎসার জন্য ম্যালেরিয়া নিরোধক ওষুধ ক্লোরোকুইন আরো ব্যাপকভাবে ব্যবহার করা যায়। এর আগেকার স্বাস্থ্যমন্ত্রী নেলসন টেককে যখন এ ধরনের নির্দেশিকা সই করতে চাপ দেওয়া হয় তখন তিনি পদত্যাগ করেন। বেশি মার জন্য এক বাক্স ক্লোরোকুইন রাখেন যদি তার সেটা প্রয়োজন পড়ে। ট্রাম্পও সোমবার সংবাদদাতাদের জানান যে তিনি ইদানিং ক্লোরোকুইন গ্রহণ করছেন। ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ সাথে বলেছেন ইসরায়েল যে পশ্চিম তীরের একটি বড় অংশ দখল করার ইচ্ছে পোষণ করছে তার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এখন সেই সত্য সময় এসছে যখন তাদের ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে। ফিলিস্তিনি অধিকার নিয়ে জাতিসংঘের যে কমিটি কাজ করে তাদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে সাথে বলেন এখন যখন ইসরায়েলি সরকার দরাজ গলায় খোলাকুলি বলছে যে তারা ফিলিস্তিনের কিছু অংশ অধিগ্রহণ করতে চাচ্ছে, তখন কোনো দেশই কোনো অজুহাতে এই অবিচারের বিরুদ্ধে অবস্থান না নিয়ে থাকতে পারে না। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এই বলে আহ্বান জানান যে ইসরায়েল যদি তার দখলের পরিকল্পনা নিয়ে এগিয়ে যায় তাহলে আন্তর্জাতিক সম্প্রদায় যেন ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে এবং দ্বিপাক্ষিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে। জাতিসংঘ এখন ফিলিস্তিনকে সদস্য নয় এমন পর্যবেক্ষক হিসেবে স্বীকৃতি দিয়েছে। 2016 সালে গৃহীত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব নম্বর 2334 1967 সালে দখল করা ভূমির জনসংখ্যাতাত্ত্বিক বিষয়ে কোন রকম পরিবর্তন সাধন নিষিদ্ধ করা হয়েছে। এতে ইসরায়েলি বসতি স্থাপন বন্ধ করারও আহ্বান জানানো হয়েছে, যা কিনা আন্তর্জাতিক আইন অনুযায়ী বেআইনি। ইসরায়েলে তিনটি নির্বাচনের এবং এক বছর ধরে সেখানে অনিশ্চয়তার পর গত রোববার সেখানে একটি নতুন ঐকমত্য সরকার শপথ গ্রহণ করলে নেতানিয়াহু পশ্চিম তীরের 30% এলাকা দখল করার পরিকল্পনার কথা ঘোষণা করেন, যার মধ্যে রয়েছে ইসরায়েলের স্থাপিত বসতি এবং সেই সব অঞ্চল যার প্রধান জনসংখ্যাই হচ্ছে ফিলিস্তিনি। 1967 সালে 6 দিনের যুদ্ধের পর এখন পর্যন্ত ইসরায়েল ওই অঞ্চলটি দখল করে রেখেছে। ফিলিস্তিনিরা ওই অংশটিকে তাদের আগামী রাষ্ট্রের অংশ করতে চায়। ফিলিস্তিনি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে এই বলে সমালোচনা করেন যে তিনি কার্যত তার কথিত শতাব্দীর সেরা চুক্তিতেই ইসরায়েলকে দখল করার সবুজ সংকেত দিয়েছেন। তবে এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী পম্পিও ইসরায়েলে দ্রুত সফরে গিয়ে নেতানিয়াহুকে তাড়াহুড়ো করে ওই অঞ্চল দখল করতে নিষেধ করেছেন। আজ তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন তার দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী করার সংকল্প ব্যক্ত করেছেন। এর আগে তার দেশে দীর্ঘদিনের বৈরী রাষ্ট্র চীন উপর্যুপুরি কয়েকবার বড় রকমের হুমকি দিয়েছে। এই পদে দ্বিতীয় মেয়াদের জন্য দায়িত্ব গ্রহণের সময় এক ভাষণে সাই বলেন, আমরা যখন আমাদের প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধি করতে কাজ করছি তখন ভবিষ্যতে লড়াই করার ক্ষমতা বৃদ্ধির জন্য আমাদেরকে চলনশীলতা, পাল্টা ব্যবস্থা গ্রহণ এবং অপ্রচলিত কিছু সক্ষমতার উপরও গুরুত্ব আরোপ করতে হবে। জানুয়ারি মাসে তিনি পুনর্নির্বাচিত হন। চীনের সামরিক বাহিনী হচ্ছে বিশ্বের তৃতীয় সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী এবং তাইওয়ান হচ্ছে 26তম। চীনের পিপুলস লিবারেশন আর্মি দক্ষিণ চীন সাগরে জলে এবং স্থলে সামরিক মহড়ার প্রস্তুত হচ্ছে, সম্ভবত 3টি ক্ষুদ্র দ্বীপ দখল করার প্রচেষ্টায়। ওদিকে প্রেসিডেন্ট সাই ইং ওয়েন চীনের হস্তক্ষেপের বিরুদ্ধে তাইওয়ানের গণতন্ত্রের পক্ষে ভাষণ দেন। প্রেসিডেন্ট সাই বলেন, স্বায়ত্তশাসিত এই দ্বীপটি বেজিং এর এক দেশ দুই ব্যবস্থা নীতি মেনে নেবে না। বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। আবারও বলে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান আপনারা শুধু রেডিওতেই শুনতে পাচ্ছেন, ফেসবুক, ওয়েব পেজ, টুইটার, সোশ্যাল মিডিয়াতেও আপনারা শুনতে পাচ্ছেন। আমরা ফেসবুক লাইভ করতে পারছি না, সেজন্য আমরা দুঃখিত। তবে সব অনুষ্ঠানেই আপনারা বেতার তরঙ্গে শুনতে পাচ্ছেন। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। আমাদের কক্সবাজার সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিলের প্রতিবেদন।
সুপার সাইক্লোন আমফানের প্রভাবে কক্সবাজারে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি শুরু হয়েছে। কক্সবাজারে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি। তবে কক্সবাজার জেলা প্রশাসনের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, নিচু এলাকা থেকে প্রায় অর্ধলক্ষ মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। আবহাওয়ার বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত এবং মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। কক্সবাজারে ঘূর্ণিঝড় আমফানের সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন। কক্সবাজারের শরণার্থী শিবিরে ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে সেনাবাহিনী নিয়োজিত রয়েছে। সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে 10,000 রোহিঙ্গা স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে। সুপার সাইক্লোন আমপান গতি পরিবর্তন করায় কক্সবাজারের সম্ভাব্য ক্ষয়ক্ষতি অনেকাংশে কম হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় আবহাওয়া অফিস। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা, কক্সবাজার।
চট্টগ্রাম সংবাদদাতা হাসান ফিরদৌসের একটি রিপোর্ট আমরা শুনি।
ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়। উপকূলীয় এলাকার বসবাসকারী লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে 479টি সাইক্লোন সেন্টারে। পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রাখা হচ্ছে সেনাবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। প্রস্তুত রাখা হচ্ছে জীবন রক্ষাকারী বিভিন্ন ঔষধ সহ 284টি মেডিকেল টিম। বঙ্গোপসাগরে অবস্থানরত সুপার সাইক্লোন আম্পান বাংলাদেশের সুন্দরবন হয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় এলাকা অতিক্রম করবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে বুধবার বিকেল থেকে চট্টগ্রামের বিভিন্ন উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া এবং গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। সাগর উত্তাল থাকায় উপকূলীয় এলাকার বেড়িবাঁধ নিয়ে শঙ্কায় আছেন স্থানীয়রা। আবহাওয়া অফিস জানিয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় স্বাভাবিকের চেয়ে 10 থেকে 15 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে। এজন্য উপকূলীয় এলাকার লোকজনকে নিরাপদ স্থানে অবস্থান নিতে বলা হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে সাইক্লোন সেন্টারের পাশাপাশি প্রস্তুত রাখা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপকূলীয় এলাকার লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। করোনা সংক্রমণ রোধে এসব এলাকায় আশ্রয়কেন্দ্রে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরে ঘূর্ণিঝড় আম্পানের সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা অ্যালার্ট 4 জারি করার পর বন্দরে বন্ধ করে দেওয়া হচ্ছে সব ধরনের অপারেশনাল কার্যক্রম। চট্টগ্রাম বন্দরের জেটি এবং বহির্নোঙর এলাকায় থাকা সকল জাহাজ এবং লাইটারের জাহাজকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে গেল 24 ঘন্টায় চট্টগ্রামে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 3 জনের। এ নিয়ে চট্টগ্রামে মারা গেছে 44 জন, এর মধ্যেই আক্রান্তের সংখ্যা 1000 ছাড়িয়ে গেছে। হাসান ফেরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।
করোনা ভাইরাস সংক্রমণ দ্রুত হারে বেড়ে চলেছে, ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা ভীতি। পৃথিবীর কোনায় কোনায় সবার মুখে আজ আতঙ্ক, কখন কি হয়। তবে অনেকেই আবার আরোপিত নিষেধাজ্ঞা মানছেন না, এটা কি বাঞ্ছনীয়? আসুন না সবাই মিলে আজ এই মুহূর্ত থেকে নিষেধাজ্ঞাগুলো পালন করি। বিদেশ থেকে যারা ফিরছেন অবশ্যই 14 দিনের কোয়ারেন্টিন মেনে চলুন। নিকট আত্মীয় পরিজন থেকে অন্তত 14 দিন দূরে থাকুন। বন্ধু বান্ধবদের সঙ্গ পরিহার করুন, মাত্র কটাই তো দিন, আসুন না সকলেই মিলে একটু ধৈর্য ধরি। অন্তত 5 থেকে 6 ফিট দূরত্ব রেখে কথা বলুন। কারুর কাশি বা হাঁচি হলে অবশ্যই নিচু হয়ে টিস্যু দিয়ে মুখ ঢাকুন। বাইরে থেকে এলে সাবান দিয়ে হাত ধোবার চর্চা শুরু করুন। অকারণে নাকে মুখে হাত দেবেন না। মাস্ক পরলে ভালো হয়, তবে তা না হলে মাফলার বা রুমাল দিয়েও মুখ ঢাকতে পারেন। এটা সাময়িক, তবে সাময়িক সময়টাই কিন্তু ভয়ঙ্কর। আসুন না আজ থেকেই সবাই মিলে আমরা চেষ্টা শুরু করি।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী জানিয়েছেন,
একদিকে করোনার মরণ কামড়, অন্যদিকে ঘূর্ণিঝড় আম্পানের আতঙ্ক, এই দুই মিলিয়ে এবারের ঈদে মানুষের মনে নেই কোনো আনন্দ। বড় বড় শপিং মলগুলো বন্ধ, অল্প বিস্তর কিছু দোকান খুললেও উপচে পড়া ভিড় নেই, রয়েছে সামাজিক দূরত্ব বজায় রাখার নজরদারি। ঘরমুখো মানুষের ঢল থামাতে নিরাপত্তা বাহিনী সতর্ক, যদিও অনেকেই নানাভাবে রাজধানী ছেড়ে চলে গেছেন। গণপরিবহন বন্ধ রয়েছে, বলা হয়েছে আগামীকাল থেকে নিরাপত্তা চৌকিগুলো আরও সক্রিয় হবে। সর্বশেষ তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 16 জন, শনাক্ত হয়েছেন 1617 জন। আক্রান্তের সংখ্যা 26,738 জন। আক্রান্তের সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান এখন 28তম। গত 18 মার্চ থেকে এ পর্যন্ত 386 জনের মৃত্যু হয়েছে। খোলা জায়গায় ঈদের জামাত নিষিদ্ধ করা হয়েছে, বিখ্যাত সুলাকিয়া ময়দানেও ঈদ জামাত হচ্ছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী সিগারেট সহ সব ধরনের জামাকজাত দ্রব্যের উৎপাদন, সরবরাহ, বিপণন ও বিতরণ সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত স্থগিত হয়ে গেছে, আর এটা হয়েছে শিল্প মন্ত্রণালয়ের আপত্তিতে। করোনা উপসর্গ টেস্ট করতে গিয়ে বাংলাদেশের খবরের একজন ফটো সাংবাদিক মারা গেছেন। এর আগে আরও 3 জন সাংবাদিক করোনা উপসর্গ নিয়ে মারা যান। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 1 জন সাংবাদিক। সব মিলিয়ে 152 জন সাংবাদিক আক্রান্ত হয়েছেন। পুলিশে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি, এ পর্যন্ত 2,895 জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 9 জন। ওদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক তার সহকর্মীদের কাছে লেখা এক চিঠিতে বলেছেন, দেশের মানুষ অসচেতন, এ কারণে উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে বাংলাদেশ। বিশেষ করে এই ঘনবসতিপূর্ণ শহরে ও শিল্পাঞ্চলে ব্যাপকভাবে সংক্রমণ হলে তাদের আইসোলেশন সার্ভিস ও চিকিৎসা সুবিধা প্রদান প্রায় অসম্ভব হয়ে পড়বে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
কলকাতা থেকে পরমাশিস ঘোষের প্রতিবেদনে তিনি বলেছেন,
সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা লক্ষ্য ছাড়িয়েছিল গতকাল মঙ্গলবারই। আজ বুধবার সংক্রমণের নয়া রেকর্ড তৈরি হলো গোটা দেশে। গত 24 ঘন্টায় সংক্রমিত হয়েছেন আরও 5,611 জন। এর জেরে সারা দেশে আক্রান্তের সংখ্যা এখন 1,06,750, গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরও 140 জনের। তার ফলে সারা দেশে এখন মৃতের সংখ্যা 3,303 জন। সারা দেশে করোনা সংক্রমণের তিন ভাগের এক ভাগই এখন মহারাষ্ট্র, আক্রান্ত হয়েছেন 37,136 জন, মৃত্যু হয়েছে 1,325 জনের, সুস্থ হয়েছেন 9,639 জন। তবে আশঙ্কা জাগাচ্ছে মহারাষ্ট্রে সংক্রমণের হার বৃদ্ধির ঘটনা। গত 24 ঘন্টায় ওই রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন 2,000 জন। দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু, সেখানে আক্রান্ত হয়েছেন 12,448 জন। এরপরই রয়েছে গুজরাট, সেখানে আক্রান্তের সংখ্যা 12,140, মৃত্যু হয়েছে 719 জনের। দিল্লিতে করোনা আক্রান্ত 10,554 জন, মৃত্যু হয়েছে 168 জনের। মধ্যপ্রদেশে আক্রান্তের সংখ্যা 5,465, মৃত্যু হয়েছে 258 জনের। রাজস্থানে আক্রান্তের সংখ্যা 5,845, মৃত্যু হয়েছে 143 জনের। উত্তরপ্রদেশে আক্রান্তের সংখ্যা 4,926, মৃত্যু হয়েছে 123 জনের। এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মতে পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা 2,961, মৃত্যু হয়েছে 250 জনের। 1,074 জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মতে প্রতিটি রাজ্যে কোমরবিডিটির জন্য মৃত্যু হয়েছে 70% রোগীর। এ সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে গতকালই পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্ন জানিয়েছে, রাজ্যে মোট 2,961 জন করোনা আক্রান্তের মধ্যে এখন সক্রিয় করোনা রোগী 1,637 জন। মৃত 250 জনের মধ্যে 72 জন কোমরবিডিটির কারণে মারা গিয়েছেন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা।
আপনি কি ভয়েস অব আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো দেখছেন? আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের জীবন, আমেরিকার রাজনীতি, সমাজ, শিল্প, সাহিত্য ইত্যাদি নানান বিষয় নিয়ে প্রতি সপ্তাহে প্রচারিত হয় একাধিক টিভি অনুষ্ঠান। এনটিভিতে দেখানো হয় আমাদের নিয়মিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা। আর টিভিতে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান। দেশ টিভিতে দেখছেন ভিওএ 60। এছাড়াও এসব অনুষ্ঠান আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউবেও নিয়মিত আপলোড করা হয়। আমাদের টিভি অনুষ্ঠান দেখুন।
এবার আমরা শুনব একটি বিস্তারিত প্রতিবেদন, উপস্থাপন করছেন তাহিরা কিবরিয়া।
আজকে স্কাইপে আমার সঙ্গে যোগ দিচ্ছেন দুই বোন। নিউ ইয়র্ক থেকে যোগ দিচ্ছেন মেলাদুন নাহার অ্যানি,
ধন্যবাদ।
আর ম্যারিল্যান্ড থেকে যোগ দিচ্ছেন লাবণী কাদের। লাবণী, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ তাহিরা।
অত্যন্ত মর্মান্তিক এক অভিজ্ঞতার কথা আপনার কাছে আমি জানতে চাচ্ছি আজকে, সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। অ্যানি, যাকে আমরা মিসেস রেজা চৌধুরী হিসেবে জানি, তার সঙ্গে আজকে কথা বলছি। এই কিছুদিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন। তিনি একজন চিকিৎসক ছিলেন এবং ফ্রন্টলাইনে করোনা রোগীদের সেবা করেছেন। তো অ্যানি, আপনার কাছে এই করোনা পরিস্থিতিতে আপনার অভিজ্ঞতার কথাই আগে জানতে চাচ্ছি।
করোনার অভিজ্ঞতা আমার জন্য খুবই সুখকর না, খুবই একটা বেদনাদায়ক। আমরা আমার প্রিয়জনকে হারিয়েছি, আমার ছেলে মেয়ে তার প্রিয় বাবাকে হারিয়েছে। তো এটা আমাদের জন্য খুবই একটা বেদনাদায়ক অভিজ্ঞতা। এটা আমরা কখনো আমাদের প্রিয়জনকে ফিরে পাবো না, এটা আসলে কিভাবে বলবো।
শেষ কিছুদিন করোনায় আক্রান্ত হবার আগে ডক্টর রেজা কিভাবে তার রোগীদের চিকিৎসা করেছেন, কিভাবে ফ্যামিলির সঙ্গে আপনাদের সঙ্গে কমিউনিকেট করেছেন, যখন তিনি আক্রান্ত হলেন তখন উনি কি বুঝতে পেরেছিলেন?
আমার হাজবেন্ড একটু মানে আন্ডারলাইন ইয়েতে ছিলেন, উনি কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে 6 বছর আগে, তো প্রথম থেকে আমরা একটু ভীত ছিলাম। আমার মেয়ে খুবই আতঙ্কিত হয়ে ক্যালিফোর্নিয়া থেকে চলে এসেছে যে বাবার যদি কিছু হয়। তারপরে আমরা সবসময় বলতাম তাকে যে দেখো তুমি সাবধানে থেকো, তোমার কিন্তু কন্ডিশনের জন্য এটা একটা খারাপ জিনিস, করোনা তুমি আক্রান্ত হতে পারো বেশি। বাট সে একটু ভয় পায়নি, সে বলছে যে না না আমি অনেক প্রিকশন নিচ্ছি, ডোন্ট ওয়ারি, তোমাদের ভয় পাওয়ার কিছু নাই। এসে সবসময় সে খুবই হাসি খুশি মানুষ ছিল, এনজয় করতে পছন্দ করতো, কাজ থেকে এসে সবসময় বলতো যে ঠিক আছে হ্যাঁ আমি সবসময় ইয়ে দিচ্ছি, আমাকে ভয় পেও না, ভয় পেও না, আর কাজ করতে হবে তো, রোগীদের দেখতে হবে, হ্যাঁ আমি তো বন্ধ করলে হবে না এটা। আমরা ওয়ারি থাকতাম, তারপর তো আমাদের স্কুল সবকিছু আমাদের লকডাউন হয়ে গেল, আমরা বাসায় থাকলাম। তারপর তার এক সপ্তাহ পরে অফিস বন্ধ করে দিল, বিকজ আরো সব দিক থেকে করোনাটা আরো ছড়িয়ে পড়ছিল, অনেক ডাক্তাররা সবাই মিলে ডিসিশন নিল যে আমরা বন্ধ করে দিব। তো তারপরে সে বন্ধ করলো, বন্ধ করার পরে সে কয়েকদিন ইয়ে করছিল, শুয়ে কাটিয়ে থাকতো। আমি ভাবতাম যে এমনিও সে একটু জর্জর ভাব থাকতো কারণ তার কন্ডিশনের কারণে, সে শুয়ে ইয়ে করছে, রিল্যাক্স করছে, উঠছে, আমরা ভাবছি যে তার বোধ হয় ওরকমই একটা কিছু। আস্তে আস্তে আমরা বুঝতে পারছিলাম না, অ্যাজ এ ডক্টর আমরা যখন বাসে কেউ ডক্টর থাকে তখন কিন্তু আমরা তার উপর সবকিছু ছেড়ে দিই, আমরা কিছু তার উপর তো ডাক্তারি করতে পারি না। সে খুব পজিটিভ ছিল যে তার কিছু হয়নি, সে পজিটিভ ছিল যে এটা অন্য কিছু। আস্তে আস্তে সে যখন তার ব্রিদিং প্রবলেম হচ্ছিল, সে ইয়ে হচ্ছিল, তারপরেও কেন জানি খুব হোপ ছিল যে না কিছু হবে না। হ্যাঁ সে খুব পজিটিভ ছিল যে না আমি আর কিছু হবে না। এই তো একবার ডায়মন্ড কল করে হসপিটালে গেল, বললো যে সেদিনই ফেরত আসলো, বললো না একটা অন্য ভাইরাস আমাকে অ্যাটাক করেছে, অ্যাডেনো ভাইরাস। কিন্তু টেস্ট ওরা টেস্ট করেছিল, দুদিন পরে যখন টেস্টের রেজাল্ট আসলো দেখলাম যে হিজ পজিটিভ। আমরা খুব ভয় পেয়ে গেলাম, কারণ কি করবো বুঝতে পারছিলাম না, আসলে সেই মুহূর্তে কি করা উচিত, কিভাবে কি করা উচিত আমরা বুঝতে পারছিলাম না।
তো হাসপাতালে উনি কতদিন ছিলেন?
9 দিন ছিলেন।
ডাক্তার পরিবার হিসেবে কি আপনাদের কোনো প্রিভিলেজ দেওয়া হয়েছিল, আপনারা কি যেতে পেরেছিলেন, কথা বলতে পেরেছিলেন শেষ কিছুদিন?
ওরা অ্যালাউ করছিল না, তো আমরা ফেস টাইম করতাম। প্রথমে অনেক সময় কষ্ট মানে পেতাম না, রেজা যখন ওখান থেকে হসপিটাল থেকে ফেস টাইম করতো তখনই আমরা মানে ওয়েট করতাম কখন ফোনটা আসবে, বা সবসময় ফোনটা অন রাখতাম, ফোন পাশে রাখতাম যাতে সে আমাদেরকে ইয়ে করে। সে খুব পজিটিভ ছিল, আমরা কি হয়েছে না হয়েছে এগুলো না জেনে আমি শুধু তাকে এনকারেজ করতাম যে তুমি ফাইটার, তুমি পারবে, তুমি আমরা তোমাদের দোয়া করছি, আমরা তাকে এনকারেজ করতাম যে তুমি ফাইটার, তুমি পারবে, তুমি জাস্ট চালাও, তুমি জাস্ট ধৈর্য ধরে তুমি একটু কিপ ইট আপ, তুমি চাও আমরা পারবে, তুমি পারবে। সেও খুব ইয়ে ছিল, হ্যাঁ ওকে বলো দোয়া করতে, তাকে বলো দোয়া করতে। আমি বলছি হ্যাঁ সবাই সবাই তোমার জন্য দোয়া করছে, মুরুচিতে তোমার জন্য দোয়া করছে প্রতিদিন রাতে। কিন্তু সে বিষয়ে তো একটা আশা ছিল। তার মাঝখানে একদিন ফোনটা সে করে দিয়েছিল, আমরা ফোন করে পাচ্ছিলাম না, নার্সদেরকে বলছি, আমি আমি বুঝতে পারছিলাম কি যাবো কি যাবো না, যেতে পারবো কি পারবো না, আমরা তো নিজেরাও এফেক্টেড হয়তো বা বুঝতে পারছিলাম না কি করবো। ফোনটা একদিন দুদিন পাইনি, লাস্ট আমার সাথে কথা হচ্ছিল মানডেতে, আমি ঘুমিয়ে গেছিলাম, ফোন করেছে তখন দেখলাম সে একটু আপসেট, বললো যে আজকে শামিমুল্লাহ কতদিন হয়েছে, আমি বললাম এই তো 7 দিন, বলে এখনো আমি কিছু সাথে হচ্ছি না, তখন দেখলাম একটু আপসেট। আমি বললাম না 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 তুমি ইয়ে করে যাও ঠিক হয়ে যাবে, কারণ আমরা তো ডাক্তারদের সাথে কথা বলছি, ডাক্তারদের সাথে আমরা সবসময় নার্সদের সাথে প্রতিদিন কথা বলছি সকাল বিকাল, কি খাচ্ছে না খাচ্ছে, কিরকম কন্ডিশন, কি এইসব নিয়ে আমরা কথা বলছি। তো বলছে না না ডোন্ট ওয়ারি, এবং যেদিন মারা যায় সেদিন সকাল থেকেও বিকালবেলাও কথা হয়েছে যে সে রিপোর্ট ভালো আসছে, কিছু কিছু আপ এন্ড ডাউন হতো, কোনো সময় ভালো কোনো সময় খারাপ। সেই রিপোর্টের কথা বলতে আমার মেয়ের ঘরে গেলাম, ছেলে মেয়ের ঘরে যে বললাম যে সন্ধ্যা 7টা রিপোর্টটা ভালো এসেছে, চাচি ফোন করেছিল, এই বলে আমি বলার পরপর আবার যখন গেলাম তখনই ফোনটা আসলো হসপিটাল থেকে। That was 11:30 এপ্রিলের 8 তারিখ বলে, হসপিটাল থেকে ফোন করে বললো যে তার হার্ট স্টপ হয়ে গেছে। এবং যেতে যেতে হসপিটালে যাওয়ার পর যখন 12:20 পৌঁছালাম, তখন আবার ফোন আসলো ঠিক হসপিটাল লবির নিচেই, বললো সরি। একটা ছবি আছে খুব সুন্দর, আমরা ফেসটাইমে ছবিটা তুলে রেখেছিলাম, যে ওই ছবিটা আমি আর দেখতেও পারি না, সেই ছবিটা খুব কষ্টকর। এখন তখন বুঝিনি যে এই ছবিটাই সবের শেষ ছবি।
আমি খুব দুঃখিত, খুব সরি যে এই এই কথা নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতে হবে বা কথা বলতে হবে। আমি খুব দুঃখিত, আমাদের সবার পক্ষ থেকে আপনার জন্য অনেক সমবেদনা, অনেক ভালোবাসা। তো আপনার বোন রয়েছে ম্যারিল্যান্ডে, লাবণী।
তো আমি স্টিল আশা করি যে একদিন তো ভালো সময় আসবে, আমি সেদিনই মানে যেদিন লকডাউন শেষ হবে, সমস্ত কিছু মোটামুটি ওপেন হবে, সেদিনই আমি চলে যাব নিউ ইয়র্কে আমার বোনের সাথে দেখা করতে।
এই মুহূর্তে অ্যানি এবং আপনি দুজনই আছেন, কিছু বলতে চান?
আসলে কিছু বলার নেই ওকে, আমার এত কষ্ট। আমার রেজা ভাই আমার অনেক প্রিয় একটা মানুষ ছিল, উনি অসম্ভব নাইস, উনি আমাদেরকে অসম, ওনার কাছ থেকে আমি জীবনে নিউ ইয়র্কে যখন আমি যেতাম আমার সুখের অভিজ্ঞতা এত বেশি যে এখন যে আমি যাব আমি এটাকে মানে মেনে নিতে পারছি না। তবে আপু আমি যেভাবে হোক যেখানে থাকি তোমার থেকে 4 ঘন্টা দূরে আমি সবসময় তোমার পাশে থেকেছি, কারণে যে আমি যেন তোমার সবসময় সুখে দুঃখে পাশে থাকি।
আপনাদের যে লস আমরা কখনোই কেউই পূরণ করতে পারবে না, আল্লাহর কাছে, উপরওয়ালার কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি ডক্টর রেজার আত্মার শান্তি হোক, তিনি ভালো থাকুন।
অবশ্যই,
সেই সাথে আপনারা।
করোনা মহামারী থামবার কোনো লক্ষণ দেখা যায়নি, বহু মূল্যবান জীবন আমরা হারাচ্ছি প্রতিদিন প্রতি ঘন্টায়। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, স্বেচ্ছাসেবক যারা সারাদিন সারা রাত মৃত্যুর ঝুঁকি নিয়ে সেবায় নিবেদিত হয়েছেন, তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। দেশ আপনাদের প্রতি চিরঋণী হয়ে থাকবে। আবারও অনুরোধ, বিধিনিষেধ মেনে চলুন, বড়দের কথা শুনতে হবে, অকারণে বাইরে বেরোনো চলবে না, ঘরে অত্যন্ত প্রয়োজনীয় ওষুধপত্র আছে কিনা সে ব্যাপারে নিশ্চিন্ত থাকুন।
আসুন শোনা যাক আসানুল হকের এই প্রতিবেদনটি।
দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমার সাথে যোগ দিচ্ছেন ঢাকা থেকে স্কাইপের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর হোসেনউদ্দিন শেখর। তিনি বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্টে রয়েছেন, শিক্ষকতা করছেন অনেক বছর ধরে, এবং একই সাথে তিনি গ্র্যাজুয়েট বায়োকেমিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি। আপনাকে স্বাগত জানাচ্ছি, কেমন আছেন?
ধন্যবাদ, আপনাকেও অনেক ধন্যবাদ, এবং এই অনুষ্ঠানে আমাকে যুক্ত করার জন্য আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।
হোসেনউদ্দিন শেখর, আপনি বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগে রয়েছেন। আমাদের প্রথমেই যদি একটু বলেন যে আমরা এই করোনা ভাইরাস এবং COVID-19 যখন থেকে শুরু হয়েছে তখন থেকেই শুনছি হার্ড কমিউনিটি, এই টার্মিনোলজি বা এই শব্দগুলো শুনছি আমরা, হার্ড কমিউনিটি। খুব সংক্ষেপে আমাদেরকে একটুখানি সহজভাবে বলবেন যে হার্ড কমিউনিটি বলতে ঠিক কি বোঝানো হচ্ছে?
অ্যাকচুয়ালি এটি হার্ড ইমিউনিটি শব্দটি।
সরি, তাহলে তো আমার আরেকবার যেতে হবে,
আবার যেতে হবে তোমার।
হার্ড ইমিউনিটি, সরি সরি সরি, মানে একেবারেই ভুলে গেছি, আরেকবার যাচ্ছি।
হার্ড ইমিউনিটি, হ্যাঁ।
দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমার সাথে ঢাকা থেকে স্কাইপে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর হোসেনউদ্দিন শেখর। তিনি বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্টে অধ্যাপনা করছেন অনেক বছর ধরে, এবং সেই সাথে তিনি গ্র্যাজুয়েট বায়োকেমিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি। হোসেনউদ্দিন শেখর, আপনাকে স্বাগত জানাচ্ছি, কেমন আছেন?
ভালো আছি, ধন্যবাদ আপনাকে এই অনুষ্ঠানে আমাকে সংযুক্ত করার জন্য।
যখন থেকে করোনা ভাইরাস এবং COVID-19 শুরু হয়েছে তখন থেকেই আমরা প্রচার মাধ্যমে শুনছি একটি শব্দ, বা দুটি শব্দ, হার্ড ইমিউনিটি। আপনি আমাদের খুব সহজভাবে যদি একটু সংক্ষেপে ব্যাখ্যা করেন হার্ড ইমিউনিটি বলতে কি বোঝানো হচ্ছে, কারণ বলা হচ্ছে যে হার্ড ইমিউনিটি তৈরি হয়ে গেলে তাহলে এই ভাইরাস মোকাবেলা করা বা এই ভাইরাসকে নিয়ন্ত্রণ করা কিছুটা সহজ হবে।
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাকচুয়ালি হার্ড ইমিউনিটি বলতে অনেকগুলি জিনিসকেই বোঝায়। এটা কমিউনিটি ইমিউনিটি, পপুলেশন ইমিউনিটি বা সোশ্যাল ইমিউনিটি নামেও এই হার্ড ইমিউনিটি পরিচিত। এটা অ্যাকচুয়ালি ফর্ম অফ ইনডাইরেক্ট প্রোটেকশন ফ্রম ইনফেকশাস ডিজিজ। এবং সেটা কিভাবে হয়, যে এই প্রোটেকশনটা আসে থ্রু ভ্যাকসিনেশন, অথবা যদি একটা বিশাল বড় একটি পপুলেশন একটা ইনফেকশনে এক্সপোজড হয় তখন যে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতাটা জন্ম লাভ করে সেটাই হচ্ছে হার্ড ইমিউনিটি। এবং সেটার জন্য ভ্যাকসিনেশন হতে পারে, কিংবা ভ্যাকসিনের অভাবে যদি এরকম হয় যে জনগণ একটা সংক্রামণ রোগে আক্রান্ত হলো এবং সেখান থেকে নিজের শরীরে যেই অ্যান্টিবডি ডেভেলপ করে, এবং অ্যান্টিবডি ডেভেলপ করার কারণে তিনি যখন সুস্থ হয়ে যান তখন আমরা বলি সেই জনগোষ্ঠী হার্ড ইমিউনিটি অর্জন করেছে। ইউজুয়ালি এক একটা রোগের ক্ষেত্রে হার্ড ইমিউনিটির পপুলেশনের যে পার্সেন্টেজ এটা ভিন্ন ভিন্ন। যেমন ধরেন আমরা পপুলেশন ওয়াইজ যদি চিন্তা করি যে কত সংখ্যক, কত শতাংশ লোক এই ইমিউনিটিটা অর্জন করলে আমরা বলবো যে হার্ড ইমিউনিটি, সেটা আবার নির্ভর করে বিভিন্ন রোগের উপর। যেমন ধরেন মিজেলস এর ক্ষেত্রে 92-95% লোক যখন হার্ড ইমিউনিটি অর্জন করে, তখন আমরা বলবো হার্ড ইমিউনিটি। পার্টুসিস এর ক্ষেত্রে 92-94%, ডিপথিরিয়ার ক্ষেত্রে 83-86%, স্মল পক্স এর ক্ষেত্রে প্রায় 86% লোক যদি ইমিউনিটি অর্জন করে এগেনস্ট দোজ পার্টিকুলার ডিজিজ, সেটাকে আমরা বলবো হার্ড ইমিউনিটি। হার্ড ইমিউনিটির সাথে আসলে কয়েকটি শব্দ চলে আসে, যেমন হার্ড ইমিউনিটি থ্রেশহোল্ড, অর্থাৎ যে পপুলেশনের কথা বললাম যে এত শতাংশ পপুলেশন যদি ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করে সেই শতাংশটাকে আমরা বলবো যে হার্ড ইমিউনিটি থ্রেশহোল্ড। যে সংখ্যাগুলি একটু আগে বললাম যে মিজেলস এর ক্ষেত্রে 92-95%, সেটা হচ্ছে মিজেলস এর ক্ষেত্রে হার্ড ইমিউনিটি থ্রেশহোল্ড, অথবা হার্ড ইমিউনিটি লেভেলও বলা চলে। হার্ড ইমিউনিটি অ্যাকচুয়ালি একটি ইনডাইরেক্ট ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা।
আচ্ছা, তো করোনা ভাইরাসের ক্ষেত্রে তাহলে কত শতাংশ জনগোষ্ঠী যদি রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন হয় তাহলে বলা যাবে যে হার্ড ইমিউনিটি তৈরি হয়েছে?
চমৎকার একটি প্রশ্ন। যে COVID-19 বা COVID-19 প্যান্ডেমিকে আমরা যে সিচুয়েশনে আছি, তো সেখানে আপনার 29-70% বলা হয়, তো অ্যাকচুয়ালি 60-70% লোক যদি আপনার হার্ড ইমিউনিটি থ্রেশহোল্ড এর মধ্যে চলে আসে তখন আমরা বলবো যে হার্ড ইমিউনিটি অর্জিত হয়েছে। এই ক্ষেত্রে আরো একটি সংখ্যা আছে, সেটাকে বলা হয় আর নট, আর একটা শূন্য দিয়ে আর নট বলা হয় যে কত সংখ্যক একজন মানুষ কত সংখ্যক লোককে ইনফেক্ট করতে পারে, সেটার উপরেও আবার আপনার হার্ড ইমিউনিটি নির্ভর করে। যেমন কোভিড এর ক্ষেত্রে 1.4-3.9% লোক আপনার এই এই রোগটা যদি ছড়াতে পারে, মানে একজন লোক থেকে 1.4-3.9% লোক আক্রান্ত হয়, এবং 29-74% যদি আপনার হার্ড ইমিউনিটি থ্রেশহোল্ডে পৌঁছায় তখন আমরা বলবো যে হার্ড ইমিউনিটি অর্জন করেছে।
জিনোম সিকোয়েন্সিং, এই শব্দগুলো এখন শোনা যাচ্ছে, বাংলাদেশে কি জিনোম সিকোয়েন্সিং হচ্ছে, এবং জিনোম সিকোয়েন্সিং আসলে কি আমাদের যদি একটু বলেন সংক্ষেপে?
জিনোম সিকোয়েন্সিং বলতে অ্যাকচুয়ালি একটি অর্গানিজমের যেই ডিএনএ কিংবা আরএনএ, অর্থাৎ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড অথবা রাইবোনিউক্লিক অ্যাসিড, ইউজুয়ালি ভাইরাসের ক্ষেত্রে রাইবোনিউক্লিক অ্যাসিড হয়, যেটা তার বংশগতির ধারক এবং বাহক। সেই বংশগতির ধারক বাহকগুলি কতগুলি বর্ণমালার মাধ্যমে এক্সপ্রেস করা হয়। আমরা যেমন স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের মাধ্যমে বাংলা ভাষা শিখি, সেই ডিএনএ এবং আরএনএ কে পড়তে গেলে আপনার কতগুলি বর্ণমালা আছে। ডিএনএ এর জন্য আছে এ, টি, জি, সি, 4টি বর্ণমালা, আর আরএনএ এর জন্য আছে এ, ইউ, জি, সি, টি এর জায়গায় ইউ, এই বর্ণমালা। এই বর্ণমালাগুলিকে যখন আপনি সম্পূর্ণভাবে লিখবেন পাশাপাশি তখন হলো এটা পুরোপুরি জিনোমের সিকোয়েন্স। সেই সিকোয়েন্সে আমরা করতে চাই যেটা, যে জিনোম সিকোয়েন্সিং বলতে এই কোভিড এর ক্ষেত্রে যেটা এসছে বারবার, যে কোভিড একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড মানে এক সূত্রক আরএনএ, এই আরএনএ এর বর্ণমালাগুলি যখন আপনি একটি সিকোয়েন্সারের মাধ্যমে নির্ণয় করে পড়তে পারবেন, তখন হলো আপনার সম্পূর্ণ জিনোম সিকোয়েন্স। এবং সেই জিনোমের মধ্যেই লুকায়িত থাকে তার বৈশিষ্ট্যগুলি। অর্থাৎ যেমন ধরেন মানুষের ক্ষেত্রে তার চুলের রং কেমন হবে, চোখের রং কেমন হবে, সেগুলি তার কতগুলি নির্দিষ্ট বর্ণমালা বা জিনের উপর নির্ভর করে। তো সেই বর্ণমালাগুলির মধ্যে জিনগুলি লুকানো থাকে, আবার জিনগুলি থাকে আবার ক্রোমোজোমের মধ্যে। তো জিনগুলি পাশাপাশি অবস্থান করতে পারে, আবার যেমন ধরেন কতগুলি বর্ণমালার থেকে অনেক মিনিংফুল ওয়ার্ডের সৃষ্টি হয়, আবার কিছু হজবরল করে লেখলে কোনো ওয়ার্ডের সৃষ্টি হয় না। তো যখন আপনি হজবরল করে বর্ণমালাগুলি থাকে, তখন সেগুলিকে আমরা বলি ইন্ট্রোন, আর এগুলি দিয়ে যখন কোনো শব্দমালা গঠিত হয় তখন সেটা হয়ে যায় জিন। তো জিনগুলি ইন্ট্রোনের মাঝে বিন্যস্ত থাকতে পারে, আবার জিনগুলি পাশাপাশিও থাকতে পারে। অর্থাৎ জিনোম সিকোয়েন্সিং যখন আমরা করবো, তখন সম্পূর্ণ বর্ণমালাগুলিকে আমরা একের পর এক সজ্জিত করে কিভাবে সজ্জিত আছে সেটা জানতে পারবো।
ডক্টর হোসেনউদ্দিন শেখর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।
ধন্যবাদ আপনাকে।
নিউইয়র্কের খবরাখবর জানিয়ে এই রিপোর্টটি পাঠিয়েছেন সংবাদদাতা আকবর হায়দার কিরণ।
আপনি তো নিউইয়র্কে অত্যন্ত সবার পরিচিত একজন আইনজীবী, বর্তমানে যে অবস্থা করোনা ভাইরাসের, যে বাংলাদেশিরা, বাংলাদেশি আমেরিকানরা যেভাবে এটাতে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকে জীবন দিয়েছেন, একটু বলুন কি অবস্থা?
আসলে মহামারীতে আমরা যাদেরকে হারিয়েছি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং অনেকে এখন অসুস্থ আছেন তাদের জন্য দোয়া করছে, আল্লাহ যেন তাদেরকে খুব শীঘ্রই সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আমার এটা মহামারী অবস্থায় আমরা যেই পরিমাণ দুঃখ কষ্টের মধ্যে যাচ্ছে, তারপরও ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা অনেকের জন্য অনেক বেশি। আপনারা জানেন ফেডারেল গভর্নমেন্ট অনেকভাবে সাহায্য করার চেষ্টা করছে, কিন্তু তার মধ্যেও অনেক বৈধ অভিবাসী আছে যারা এখনো তাদের প্রপার বেনিফিটটা, আনএমপ্লয়মেন্ট বেনিফিটটা পাচ্ছে না, প্রপারলি পাচ্ছে না, ডিলে হচ্ছে, তারা খুব কষ্টের মধ্যে আছে। তার বাইরে আনডকুমেন্টেড আমেরিকাতে আছে অনেক, তাদের তো কোনো ধরনের আর্থিক সহায়তার মধ্যে তারা পড়ে না, তারা খুব নিদারুণ দুঃখ কষ্টের মধ্যে আছে। আমাদের মধ্যে তারা একটু বিত্তবান আছে, তারা আমরা চেষ্টা করছি আমাদের সাধ্যমতো বিভিন্ন সংগঠনের মাধ্যমে এবং নিজের ব্যক্তিগত উদ্যোগে তাদেরকে হেল্প করার। কেউ আমরা ফুড দিয়ে থাকি, কেউ আমরা তাদেরকে ডিফারেন্ট ভাবে হয়তো আর্থিক সহায়তা করি। আমি আজকেও ছিলাম একটা অ্যাসেম্বলিম্যান মাইকেল ড্যান্ডেকারের সাথে ছিলাম, আমরা যে সব ধরনের যে হ্যান্ড স্যানিটাইজার, তারপরে হ্যান্ড গ্লাভস, তারপরে মাস্ক যেগুলো আছে ডিসপোজেবল এবং ওয়াশেবল মাস্কগুলো ডিস্ট্রিবিউট করেছি। আমরা চাই যে আমাদের এই মহামারীতে যেন আর COVID-19 স্প্রেডিংটা একটু কম হয়, কারণ আমরা এই মুহূর্তে গুছিয়ে আসতে সক্ষম হয়েছি। যদি এইরকম কন্টিনিউ থাকে আমরা হয়তো ভেরি সুন নর্মাল লাইফে ফিরত যেতে সক্ষম হব বলে আমি আশা করি।
আপনাদের বিভিন্ন জায়গাতে যে মানে অনেক মানুষকে সাহায্য করেছেন, যে জানি এবং ভবিষ্যতে করবেন, তাই না? সামনের আপনি সামনের দিকে তাকিয়েও সেভাবে করছেন, তাই না?
ডেফিনেটলি। তবে আমি অ্যাটর্নি হিসেবে যে কাজগুলো করে যাচ্ছি, আমার মতো অনেকেই করছে, আমরা 24 hours সবাইকে কম বেশি চেষ্টা করি আমাদের সাধ্য মতো তাদেরকে তথ্য দিয়ে তাদেরকে সহায়তা করতে। আপনারা জানেন সামান্য একটা তথ্যের জন্য অনেক অনেক বেনিফিট থেকে বঞ্চিত হচ্ছে, তো আমরা তথ্যগুলো দিয়ে চেষ্টা করি যে সাধারণ জনগণ যেন প্রপারলি তাদের বেনিফিটটা ক্লেম করতে পারে এবং তারা যেন বেনিফিটটা গেইন করে, এবং যারা আনডকুমেন্টেড আছে তাদের জন্য বিভিন্ন সংস্থাগুলা ফ্রি অনেক ধরনের সাপ্লাই দিয়ে থাকে, ওটা যেন তারা প্রপারলি পায়, এটা আমরা চেষ্টা করি সবাইকে বোঝাতে। এবং আমরা একটা কোরিলেশন করার চেষ্টা করি গভর্নমেন্টের সাথে, সাধারণ জনগণ এবং সংগঠনগুলো যেন কাজ করতে পারে।
একটা বিষয় আপনি খুব বেশি ইনভলভ আছেন, সেটা হচ্ছে বাংলাদেশে আমেরিকানরা যারা বিমান মানে ওয়াশিংটনের ওখান থেকে ওরা গেছে আর কি, বাংলাদেশে যারা গেলেন মধ্যে দুই একদিন মধ্যে, তো আপনি বলবেন কিভাবে কারা কতজন গেলেন এবং কিভাবে তাদেরকে আপনি সাহায্য করলেন?
প্রথম যখন প্যান্ডামিক শুরু হয় আমেরিকান গভর্নমেন্ট US এম্বাসির মাধ্যমে আমেরিকা সিটিজেনদেরকে বিভিন্ন দেশ থেকে ফেরত নিয়ে আসার চেষ্টা করেছে, সেই সুবাদে বাংলাদেশ থেকেও 3টা ফ্লাইট এসেছে। আমেরিকান গভর্নমেন্ট যখন আমেরিকা এম্বাসিতে যোগাযোগ করতে বলল, তখন আমি চিন্তা করলাম যে বাংলাদেশ সরকারের একটা দায়িত্ব আছে যে বাংলাদেশি যারা নাগরিক যারা শুধুমাত্র ভ্রমণ বিষয়ে এই দেশে আটকে পড়ে আছে পরিবার পরিজন ছাড়া, তাদেরকে তো সরকার আমাদের বাংলাদেশে ফিরে নিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত। তখন আমি যখন প্রথম নিউজ মিডিয়াতে দিলাম, তখন অনেকে এটা নিয়ে ভাবছে যে আমেরিকা থেকে কেউ ফিরে যায় কিনা, কিন্তু দেশ তো দেশই, যারা এই দেশে ভ্রমণ করতে আসে তারা তো থাকতে আসে নাই, তো তারা অনেকেই যেতে ইচ্ছুক। আমি অনেক কল পেয়েছি, তাদের অনুরোধের ভিত্তিতে আমি মিডিয়াতে এটা প্রচার করেছিলাম। ধন্যবাদ বাংলাদেশ সরকারকে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী আমাদের একে আব্দুল মোমেন সহ যারা এই জন্য কাজ করেছে, আমাদের মাসুদ বিন মোমেন ও পররাষ্ট্র সচিব ঢাকাতে থেকে, এবং এখানে সাদিয়া ফাইজুল নেসার কোরিলেশনে ইউএসএর এমবেসির মাধ্যমে তারা এই করতে সক্ষম হয়েছে বলে তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমাদের অনুরোধ রাখার জন্য। তবে প্রাইসটা একটু বেশি হওয়াতে তাদেরকে আমেরিকার সরকার নিয়েছিল বাংলাদেশ থেকে আসতে $1500 করে সামথিং ডলার, কিন্তু বাংলাদেশ সরকার যেহেতু থার্ড পার্টির মাধ্যমে নিয়ে এসেছে, একটা এয়ারলাইন্স এর মাধ্যমে কন্ট্রাক্ট করে নিয়ে এসেছে, ট্রাভেলেন্স এর, এখানে প্রাইসটা হয়েছে $2200, অনেকের জন্য কষ্টসাধ্য। তারপরও 239 এখানে বাংলাদেশে ফ্লাই করেছে গতকালকের মধ্যে, আমার অনেক পরিচিত লোকজন আছে, তারা হ্যাপি যে আমরা দেশে যেতে পারছি, একটু কষ্ট হলো বেশি টাকা দিল দেশে যেতে পারছে তারা, তারা খুশি যে তাদের পরিবার এখানে, তাদের দুর্বিষহ জীবন যাপন করতে হবে না, বাসায় বন্দী থাকতে হবে না।
ওদের মধ্যে কেউ কি আরো বাকি আছে?
অনেকে চেষ্টা করছে, হয়তো আর্থিক ভাবে সক্ষম না, যেতে পারছে না, আবার নেক্সট ফ্লাইট যাবে কিনা এটাও ফ্লাইটটা ক্যারি করা খুব কষ্ট হয়ে যায়, কারণ বাংলাদেশ সরকার এই লসটা বহন করবে না, এটা জনগণ ট্রাভেল এজেন্সির মাধ্যমেই করতে হবে, নির্দিষ্ট ট্রাভেল এজেন্সকে সরকার দায়িত্ব দিয়েছে, তাদের মাধ্যমে কাজটা হচ্ছে, যেই কারণে অনেকে হয়তো আর্থিক ভাবে সচ্ছল ফিল করছে। তবে বাংলাদেশ সরকার যেটা করেছে, দেশ থেকে একটা পেমেন্ট করতে পারে, আত্মীয় স্বজনকে পেমেন্ট চাইলে করতে পারে, এই জন্য অনেকে যাচ্ছে, চেষ্টা করছে আরো।
অনেক অনেক ধন্যবাদ অ্যাটর্নি মোহন চৌধুরী, আপনি সময় দিলেন, আর আশা করছি যে আপনি নিরাপদ থাকবেন এবং ভালো থাকবেন।
ধন্যবাদ, আপনার সুস্থতা কামনা করছি, সবাইকে দোয়া জানাই, ধন্যবাদ।
সঞ্জনা ফিরোজের একটি প্রতিবেদন এখন শোনা যাক।
ভয়েস অফ আমেরিকার প্রতিবেদক জুলি টাবো করোনা ভাইরাসের এই সময়টিতে অফিসের কাজ এবং ব্যক্তিগত জীবন এ দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছেন। খুব সহজ কাজ নয় এটি, তবে ছোট্ট একটি প্রয়াস আনতে পারে বড় কোনো পরিবর্তন। প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছি আমি সঞ্জনা ফিরোজ।
হাই, আমার নাম জুলি টাবো, আমি ভয়েস অফ আমেরিকার নিউজ রুমে কাজ করি এবং আমার সহকর্মীদের অনেকের মতো আজকাল বাড়ি থেকে কাজ করছি। 9টা থেকে 5টা পর্যন্ত কাজ করি, বাড়ি থেকে ইন্টারভিউ, গবেষণা ও লেখালেখি সহ অনেক কাজ করি এবং চমৎকার একটি দলের সঙ্গে একত্রে কাজ করছি। ওয়াশিংটন ডিসিতে আমার পরিবারে আমার স্বামী এবং ছেলে রয়েছে। ছেলে আমাদের থেকে খুব দূরে নয়, আমার মা আমাদের বাড়ি থেকে প্রায় 10 মিনিট দূরে একটি সহায়ক সুবিধা বাসস্থানে থাকেন। লকডাউনের কারণে আমি তাকে দেখতে যেতে পারছি না, কিন্তু প্রতিদিন ফোনে তার সঙ্গে কথা বলি, যা আমাকে কিছুটা সান্ত্বনা দেয়। রাস্তার ঠিক ওপারে ওই সাহায্য সুবিধা বাসস্থানে আমার মা গত কয়েক মাস ধরে আটকে রয়েছে। আসলে বাস্তবতা বড় কঠিন, 10 মিনিট দূরে আমার মা, কিন্তু আমি যেতে পারছি না তাকে দেখতে, অথচ কয়েকদিন আগেও আমি নিয়মিত তাকে দেখতে যেতে পারতাম। একটি ভালো খবর হচ্ছে ওই বাসস্থানের লোকজন আমার মায়ের খুব ভালো যত্ন নিচ্ছে। এই অনিশ্চিত সময়ে আমাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে কাজ এবং ব্যক্তিগত জীবন, এই দুইয়ের ভারসাম্য বজায় রাখা। আমি সম্প্রতি ফেসবুকে একটি লেখা পড়েছি যা আমার মনের সঙ্গে একদম মিলে গেছে, আর তা হচ্ছে, দিন গণনা না করে বরং এই দিনগুলোকে এমনভাবে কাজে লাগান যেন দিন গণনার কথা মাথায় না থাকে। এবং আমি সত্যি এটি করতে চেষ্টা করছি, কাজ ও ব্যক্তিগত জীবন এ দুয়ের ভারসাম্য রাখার চেষ্টা করছি। তাই অফিসের কাজের পর আমি এমন কিছু কাজ করি যা আমাকে মানসিক, শারীরিক এবং আধ্যাত্মিক সান্ত্বনা দেয়। আমার প্রিয় কিছু জিনিস তো অবশ্যই রয়েছে, যেমন আমার পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, রান্না করা, বাড়ির উঠোনে বন্যপ্রাণী উপভোগ করা এবং হাঁটতে যাওয়া। আমার রোজকার একটি কাজ হচ্ছে সরু লম্বা পথ ধরে হাঁটতে থাকা এবং সেই সরু লম্বা পথের দুপাশে মেরিল্যান্ডের জঙ্গলে দেখতে দেখতে অনেক কিছু ভাবতে ভাবতে হেঁটে চলি। তাই আমি মনে করি যতক্ষণ না আমরা আমাদের স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছি ততক্ষণ সবাইকে বলবো দিন গণনা না করে এই দিনগুলোকে কাজে লাগান।
বিজ্ঞান ও প্রযুক্তির নানান খবর আপনাদের শুনিয়ে থাকেন জয়তি দাশগুপ্ত। আসুন আজকে বিজ্ঞানের বিষয়ে তার কাছ থেকে শোনা যাক।
এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে সাম্প্রতিক সময়ে নারীদের মধ্যে মাদকাসক্তি থেকে মৃত্যুর হার অসম্ভব বৃদ্ধি পেয়েছে। ইন্টারন্যাশনাল নার্কোটিক্স কন্ট্রোল বোর্ড অর্থাৎ আন্তর্জাতিক মাদক নিয়ন্ত্রণ সংস্থার বার্ষিক রিপোর্টের ওপর ভয়েস অফ আমেরিকা সংবাদদাতা লিসা শ্লাইনের প্রতিবেদনটির বাংলা রূপান্তর শোনাচ্ছেন জয়তি দাশগুপ্ত।
সারা বিশ্বে বিভিন্ন দেশের সরকারগুলি ক্রমবর্ধমান ও বিশাল মাদকাসক্তির সমস্যাটিকে তেমন গুরুত্ব সহকারে বিবেচনা করছেন না। এ বিষয়ে বিশেষ উদ্বেগের কারণ হল এই রোগের চিকিৎসার সুযোগ মেয়েদের কাছে যথেষ্ট অপ্রতুল, যদিও এই ধরনের আসক্তির জন্য যে শাস্তির ব্যবস্থা আছে তা মেয়েদের জন্য অনেক কঠিন এবং কড়া। ইন্টারন্যাশনাল নার্কোটিক্স কন্ট্রোল বোর্ড অর্থাৎ আন্তর্জাতিক মাদক নিয়ন্ত্রণ সংস্থা রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক মাদক নিবারণ আইনগুলি রূপায়ণের জন্য দায়িত্বপ্রাপ্ত। তারা জানাচ্ছেন যে এই ধরনের অপরাধে সাজাপ্রাপ্ত মহিলা অপরাধীদের বিচার প্রক্রিয়ায় ওনারা এক ধরনের লিঙ্গ বৈষম্যের শিকার হন। ইন্টারন্যাশনাল নার্কোটিক্স কন্ট্রোল বোর্ড অর্থাৎ আন্তর্জাতিক মাদক নিয়ন্ত্রণ সংস্থার সভাপতি ওয়ার্নার সিপ জানাচ্ছেন যে সারা বিশ্বের এক তৃতীয়াংশ মাদকসেবীরা হচ্ছেন মহিলা, কিন্তু তাদের মধ্যে চিকিৎসার সুযোগ পান মাত্র এক পঞ্চমাংশ। তাছাড়া সাজা পাওয়ার ক্ষেত্রেও মহিলারা পক্ষপাত দুষ্টতার শিকার হন।
We know that women are significantly more likely than men to be prescribed narcotics.
তিনি বলেন মহিলাদের ক্ষেত্রে এই সব ধরনের মাদক দ্রব্য গ্রহণ করার যে প্রবণতা পুরুষদের থেকে সাধারণত বেশি হয়। এছাড়াও অবসাদজনিত রোগের চিকিৎসার জন্য এক ধরনের উত্তেজক দ্রব্য পুরুষদের চেয়ে মহিলাদের ক্ষেত্রে বেশি মাত্রায় সুপারিশ করা হয়। মাদকজনিত অপরাধে বিশ্বের অনেক জায়গায় মহিলারা বেশি সংখ্যায় অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত হন। এইচআইভি সংক্রমণে ও মানসিক স্বাস্থ্য বিপর্যয়ের ক্ষেত্রেও মহিলারা পুরুষদের থেকে অনেক এগিয়ে আছেন। এই ধরনের অপরাধে সাজাপ্রাপ্ত মহিলাদের গারদে বা লকআপে আটকে রাখা হলে তার এক মারাত্মক ও ক্ষতিকারক প্রভাব এসব মহিলাদের সন্তান ও পরিবারের উপর লক্ষ্য করা গেছে। এই মাদকাসক্তি ধনী বা দরিদ্র সব দেশেই এক গভীর সমস্যার সৃষ্টি করেছে, যদিও এ ব্যাপারে আফ্রিকা বা এশিয়া মহাদেশের তথ্য যথেষ্ট অপর্যাপ্ত পরিমাণে রয়েছে। যদিও উন্নয়নশীল দেশে পরিস্থিতি আরো খারাপ, কারণ সেখানে মহিলা অপরাধীদের চিকিৎসার সুযোগ আরো অনেক কম। উদাহরণস্বরূপ মিস্টার সিপ আফ্রিকা মহাদেশের কথা উল্লেখ করে বলেন যে বিভিন্ন সংস্কারে আবদ্ধ এক আফ্রিকান মহিলা এসব রোগমুক্তির চিকিৎসায় একজন ইউরোপীয় মহিলার চেয়ে অনেকটাই পিছিয়ে যাবেন। আফ্রিকায় এরকম এক মাদকাসক্ত মহিলা প্রাথমিকভাবে রোগের কথা স্বীকার করতেই চাইবেন না, কারণ এই ধরনের ঘটনা তাদের সমাজ বা সম্প্রদায়ের মধ্যে এক সাংঘাতিক নেতিবাচক প্রভাব ফেলবে। পরিশেষে এই প্রতিবেদনটিতে বলা হয়েছে যে মহিলাদের ক্ষেত্রে এই ধরনের আসক্তির জন্য একটা ব্যতিক্রমী অবস্থানের প্রয়োজন হয়ে পড়েছে। দরকার হয়ে পড়েছে একটু লঘু ও হালকা শাস্তির, একই সঙ্গে এটাও জরুরি হয়ে পড়েছে চিকিৎসা ও পুনর্বাসনের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে এবং বিশেষত সামাজিক পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে একটা সহানুভূতিশীল মনোভাব গ্রহণ করা।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকে হায়দা সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.